আমরা এখন গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হলে আমাদের প্রধানত লেখমালা, মুদ্রা ও শিলমোহরের মতো প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। তাছাড়া কিছু সাহিত্যিক উপাদান যেমন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, নারদ স্মৃতির মতো স্মৃতিশাস্ত্রগুলিও এই সম্পর্কে আলোকপাত করে। তাছাড়া এই সময় ফরেন ট্রাভেলার্স যারা এসেছিলেন ভারতবর্ষে, তার মধ্যে রয়েছেন ফা হিয়েন। সেই ফা হিয়েনের ভ্রমণ বৃত্তান্ত এই সময়কার একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান। গুপ্ত রাজারা মহারাজাধিরাজ, পরম ভট্টারক, পরমেশ্বর প্রভৃতি উপাধি গ্রহণ করত। খুব বড় বড় উপাধি আমরা দেখি যে তারা গ্রহণ করছে এই সময়, যদিও তাদের আসল ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে, কিন্তু প্রচুর বড় বড় গাল ভরা পদবি তারা এই সময় ব্যবহার করছে। আরো কিছু উপাধি রয়েছে, যেরকম পরম দৈবতা, এটার মানে হচ্ছে, মানে ইংরেজিতে যদি মানে বলা যায় তাহলে সেটা হবে দ্য ফরমোস্ট ওয়ার্শিপার অফ দ্য গডস, মানে দেবতার প্রধান উপাসক বা দেবতার প্রধান পূজারী, এবং পরম ভাগবতা অর্থাৎ বাসুদেব কৃষ্ণের প্রধান উপাসক। তো এইরকম অনেক উপাধি তারা গ্রহণ করেছে এই সময়। অনেক ঐতিহাসিক মনে করেন, মানে এই সমস্ত বড় বড় এই সমস্ত উপাধিগুলো দেখে অনেক ঐতিহাসিক মনে করেন যে গুপ্ত রাজারা ডিভাইন স্ট্যাটাস ক্লেম করত। ডিভাইন স্ট্যাটাস মানে তারা দাবি করত যে তারা নিজেরাই দেবতা, অর্থাৎ কিনা তারা নিজেদের উপর দেবত্ব আরোপ করত। যেরকম এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে গড ডুয়েলিং অন আর্থ বা মর্তের ভগবান বলে বর্ণনা করা হয়েছে। এছাড়া এইখানে, মানে এই এলাহাবাদ প্রশস্তিতেই সমুদ্রগুপ্তকে ধনাডা মানে কুবের হচ্ছেন ধন সম্পত্তির দেবতা, বরুণা বা বরুণ, ইন্দ্রা মানে ইন্দ্রদেব, অন্তকা বলতে যম, এই সব বলেও বর্ণনা করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকই মনে করেন যে এর মাধ্যমে রাজার উচ্চ আসন বোঝাবার সম্ভাবনাই বেশি, অর্থাৎ রাজার স্থান কতটা উঁচুতে ছিল সেটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে এই সমস্ত উপাধিগুলোর মধ্যে দিয়ে। রাজার উপর দেবত্ব আরোপ করার কথা বা দেবত্ব আরোপ করা হয়েছিল এরকমটা অনেক ঐতিহাসিক মনে করেন না। এই সময়কার ইনস্ক্রিপশনস এবং সিল বা শিলমোহর থেকে আমরা অনেক অফিসিয়াল র্যাঙ্ক এবং ডেজিগনেশন দেখতে পাচ্ছি, এবং এই ডেজিগনেশন বলতে পদ, যেরকম ধরো আমার ডেজিগনেশন কি, আমার ডেজিগনেশন অ্যাসোসিয়েট প্রফেসর, তো সে এইটা একটা পদ ডেজিগনেশন। তো এই এই ডেজিগনেশন থেকে এর অর্থটা কিন্তু অনেক সময় আনসার্টেন, মানে এক একবার এক এক রকম অর্থ বোঝানো হচ্ছে। আমরা বৈশালী থেকে 6টি সিল বা শিলমোহর পাচ্ছি, যেখানে কুমারমাত্য কথাটির উল্লেখ পাওয়া যাচ্ছে। মনে করা যেতে পারে যে কুমারমাত্য হলো একজন উচ্চ পদস্থ কর্মচারী। যেহেতু এই সমস্ত ডেজিগনেশনগুলোর কোনো ফিক্সড অর্থ নেই, সেই জন্যে আমাদের একটা একটা মানে এখান থেকে আমাদের ডিরাইভ করে নিতে হয়। তো কুমারামাত্য থেকে আমরা এটুকুই বলতে পারি যে একজন উচ্চ পদস্থ রাজকর্মচারীকে বোঝানো হচ্ছে। এছাড়া আর একটা ডেজিগনেশন পাচ্ছি, সেটা হচ্ছে আমাত্য। আমাত্যর উল্লেখ পাওয়া গেছে বেশ কিছু ভিটা সিলে, ভিটা বলে একটা জায়গা, সেই ভিটাতে যে শিলমোহর পাওয়া গেছে সেখানে আমাত্য এই পদটির উল্লেখ আমরা পাচ্ছি। মনে করা যেতে পারে যে কুমারামাত্য হলেন আমাত্যদের প্রধান। রাজপুত্র বা যাদের রয়্যাল ব্লাড আছে, যাদের ধমনীতে রাজ রক্ত বইছে, অর্থাৎ কি না, যারা ওই রাজপরিবারের লোক বা ওই আত্মীয় স্বজন রাজার, তাদেরই এই এই তাদের সমপদাধিকারী হচ্ছেন এই কুমারামাত্য। তারা রাজা, যুবরাজ প্রভৃতিদের সঙ্গে যুক্ত থাকতেন এবং রাজস্ব বিভাগে বা রাজস্ব বিভাগের দায়িত্বে থাকতেন বা তাদের প্রভিন্সের দায়িত্ব দেওয়া হতো, প্রভিন্স বা প্রদেশের দায়িত্ব দেওয়া হতো। গুপ্তযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মচারী ছিলেন কুমারামাত্য। তারা প্রদেশগুলিতে রাজা কর্তৃক নিযুক্ত হতেন। এই পদটি বংশানুক্রমিক ছিল বলে মনে করা হয়, অর্থাৎ পুত্র পিতার পদ প্রাপ্ত হতেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিসেনা বা হরিসেন ছিলেন একজন কুমারামাত্য। এছাড়া সন্ধি বিগ্রাহিকা বা সন্ধি বিগ্রহিকা বা সন্ধি বিগ্রাহিকা এবং মহাদণ্ডনায়িকা, এই পদগুলিও তার অধিকারে ছিল। অর্থাৎ আমরা দেখছি যে একজন ব্যক্তি একাধিক পদ অধিকার করে রয়েছেন। এই যে হরিসেনা, এই তিনটে পদ তার অধিকারে ছিল সেটা আমরা দেখছি। এই হরিসেনার পিতা হচ্ছেন ধ্রুবাবতি। এই ধ্রুবাবতি ছিলেন আবার একজন মহাদণ্ডনায়িকা। তো তাহলে আমরা দেখছি যে এই ধ্রুবভূতি বা ধ্রুবাভূতি এবং তার পুত্র হরিসেনা, এরা দুজনেই কিন্তু ওই একই পদে রয়েছেন। হ্যাঁ, মানে পিতা এবং পিতার পরে পুত্র একই পদ অলঙ্কৃত করছেন, অর্থাৎ তারা বংশানুক্রমিকভাবে পদ প্রাপ্ত হচ্ছেন। কুমারগুপ্তের ইনস্ক্রিপশন থেকে জানা যায় কুমারগুপ্ত হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলে। এবারে কুমারগুপ্তের ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অধীনে মন্ত্রী কুমারামাত্য হিসেবে কাজ করেছেন শিখর স্বামী বা শিখর স্বামীন এবং তার পুত্র পৃথিবী সেনা কাজ করেছেন ওই একই পোস্টে প্রথম কুমারগুপ্তের অধীনে। অর্থাৎ এখানেও আমরা দেখছি যে পিতা এবং তারপর পুত্র ওই একই পদ অলঙ্কৃত করে রয়েছেন। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে অনেক সময় প্রথমত হচ্ছে দুটো কথা এখান থেকে আমরা বুঝতে পারি। প্রথমত হচ্ছে যে অনেক সময় একই ব্যক্তি নানা দায়িত্ব পালন করতেন, এবং দ্বিতীয়ত অনেক পদই ছিল বংশানুক্রমিক, এবং এই পদ বংশানুক্রমিক হবার কারণে রাজার নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই অনেক শিথিল হয়ে পড়েছিল। গুপ্ত সাম্রাজ্য কিছু প্রদেশে বিভক্ত ছিল, যেগুলিকে বলা হতো দেশ বা ভুক্তি। এগুলি শাসন করতেন গভর্নরস বা গভর্নর, এখনও যেরকম আমাদের গভর্নর রয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর, বা রাজ্যপাল বলতে পারো। তো সেই গভর্নর একজন একটি প্রভিন্স শাসন করত, এবং সেই গভর্নরকে বলা হতো উপারিকা। উপারিকাদের রাজা সরাসরি নিয়োগ করতেন, রাজপুত্ররাও অনেক সময় এই পদে নিযুক্ত হতেন। ভুক্তি বা প্রভিন্সগুলি ডিস্ট্রিক্ট বা বিষয়ে বিভক্ত ছিল। বিষয় শাসন করতেন বিষয়াপতি বা বিষয়পতি বা বিষয়াপতি। বিষয়পতিকে আমরা বলতে পারি জেলা শাসক। লাট, ত্রিপুরী, ঐরি ঋণ প্রভৃতি বিষয়ের উল্লেখ আমরা গুপ্ত লেখতে পাচ্ছি বা ইনস্ক্রিপশনে, গুপ্ত লেখতে বা গুপ্ত ইনস্ক্রিপশনে এই সমস্ত নামগুলি, এগুলি প্রত্যেকটি বিষয়ের নাম আমরা পাচ্ছি। বিষয় স্তরে শাসকদের সহায়তা করতেন দাণ্ডিক, দণ্ডপালিক ও চৌরধারণিক প্রভৃতি বিচার ও পুলিশ বিভাগীয় কর্মচারী। এই চৌরধারণিক, ইনি হচ্ছেন একজন পুলিশ, বড় পুলিশ অফিসার। পুস্তপাল নামে কর্মচারী, পুস্তপাল নামে একজন কর্মচারী জমি সংক্রান্ত দলিলগুলি রক্ষণাবেক্ষণ করতেন। জেলা স্তরে মন্ত্রিপরিষদের অস্তিত্ব ছিল। মন্ত্রিপরিষদের সদস্যদের বলা হতো বিষয় মহাত্তর। এরা সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করতেন, মানে সমাজের বিভিন্ন শ্রেণী থেকে এর সদস্য নিয়ে আসা হতো, এবং বিভিন্ন পেশার মানুষের নিজ নিজ গিল্ড ছিল। গিল্ডগুলি থেকে শ্রেষ্ঠী, স্বার্থবাহা, কুলিক, কায়স্থ প্রমুখ পরিষদের সদস্য হতেন। প্রতিটি বিষয়ের অধীনে কিছু সংখ্যক গ্রাম ছিল। গুপ্ত যুগে গ্রাম প্রধানরা ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা করে গ্রামের শাসন কার্য চালাতেন, অর্থাৎ ভিলেজ হেল্ডার্সদেরও একটা ভূমিকা ছিল, বা গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ তাদের সবসময় কনসাল্ট করা হতো, তাদের মতামত চাওয়া হতো। গ্রাম বা ছোট শহরের শাসন পরিচালনার সঙ্গে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর যোগাযোগ ছিল। তাদের অনুমতি ছাড়া জমি লেনদেন করা সম্ভব ছিল না। গ্রামেয়ক গ্রামসভার সাহায্যে গ্রামের তত্ত্বাবধান করতেন, মানে গ্রাম সভার প্রধান হচ্ছেন গ্রামেয়ক। গ্রামসভার সদস্যদের গ্রাম মহাত্তর বলা হতো। নগর প্রশাসনের দায়িত্বে থাকতেন পুরপাল। নিগম সভার সাহায্যে তিনি পৌর প্রশাসন পরিচালনা করতেন। নিগম সভা বলতে গিল্ড, গিল্ডের যে পরিচালন সমিতি, অর্থাৎ আমরা দেখছি যে শহরের অ্যাডমিনিস্ট্রেশন বা শহরের শাসন পরিচালনার ক্ষেত্রে গিল্ডগুলির একটি ভূমিকা ছিল। গিল্ডের মেম্বারদের মতামত নিতে হতো। গুপ্ত অর্থনীতির প্রধান ভিত্তি ছিল ভূমি রাজস্ব, একে বলা হতো ভাগ কর। শিল্প ও বাণিজ্যের উপরও শুল্ক ধার্য করা হতো। জঙ্গল, খনি, ফেরিঘাট ও বাজার থেকেও কর আদায় করা হতো। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্বর্ণমুদ্রার প্রচলন বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করে। ব্রাহ্মণদের ভূমিদানের ফলে কৃষি জমির প্রসার ঘটে। আমরা ভূমিদান সম্পর্কে বিশদে আলোচনা করেছি যখন আমরা সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা করেছি সেইখানে। মৌর্য শাসন ব্যবস্থার থেকে গুপ্ত শাসন ব্যবস্থা ছিল অনেক বেশি বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড। প্রাদেশিক, জেলা, গ্রাম ও নগর স্তরের স্বশাসিত প্রতিষ্ঠানগুলির হাতে রাজকীয় ক্ষমতা অনেকটাই স্থানান্তরিত হয়েছিল, মানে রাজার ক্ষমতা ভাগ হয়ে গিয়েছিল এবং অনেকটা স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল। জেলা, গ্রাম এবং নগর স্তরে অনেকটা স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল, যার ফলে রাজার ক্ষমতা কমে যায়। রামশরণ শর্মা মনে করেন, গুপ্ত শাসনের সিংহভাগ দায়িত্বই ছিল সামন্তপ্রভু ও সুবিধাভোগী শ্রেণীর হাতে, সুবিধাভোগী বলতে এলিট ক্লাসের হাতে। তাই মৌর্যদের মতো গুপ্তদের এত বেশি সংখ্যক কর্মচারীর প্রয়োজন ছিল না, কারণ মৌর্যদের মতো গুপ্তরা অর্থনীতির ক্ষেত্রে তেমন সক্রিয় ভূমিকা পালন করত না। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মূল আলোচনা। তোমরা যদি চাও তাহলে তোমাদের আমি অনেক মেটেরিয়াল দিয়ে দিয়েছি, বাংলা এবং ইংরেজি দুটোতেই আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিছু কিছু পয়েন্ট, বিশেষত ওই ইংরেজি যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি আমি তোমাদের রূপিন্দর সিংয়ের, ওখান থেকে চাইলে তোমরা কিছু কিছু পয়েন্ট অ্যাড করতে পারো নিজেদের ইচ্ছে মতো।